ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিলসন। সমীক্ষকদের ধারণা গ্যাস নিঃসরণের হার অর্ধেকে কমানো সম্ভব, তবে তা হবে দূরহ কাজ, কারণ রাজনীতি এর পথে প্রধান অন্তরায়, প্রযুক্তি নয়। প্রেসিডেন্ট বাইডেন বৃহস্পতিবার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্র কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্যাসের নিঃসরণ 2030 সালের মধ্যে 50-52% কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে আর স্ট্রিট নামের পাবলিক রিসার্চ সেন্টারের জ্বালানি বিশেষজ্ঞ ফিলিপ রোজেরি বলেন, সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে অতি দ্রুত আমাদের পরিবর্তন আনতে হবে। যুক্তরাষ্ট্রে নিঃসরণের হার কমেছে, তবে প্রেসিডেন্ট বাইডেন যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন সে তুলনায় নিঃসরণের গতি নিতান্তই মন্থর। জলবায়ু বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ দূত জন ক্যারি রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন ও ব্রাজিলের প্রধানমন্ত্রী জয়ের বলসোনারোর মন্তব্যের প্রশংসা করেছেন। তবে যা গুরুত্বপূর্ণ তা হল দুটি দেশকেই তাদের প্রতিশ্রুতি পালন করতে হবে। বিশেষ দূত ক্যারি পুটিন সম্পর্কে বলেন, তাঁর চিন্তাধারা বেশ যুক্তিসঙ্গত এবং তা বুদ্ধিমত্তার পরিচয় দেয়। শুক্রবার প্রেসিডেন্ট পুটিন বলেন, রাশিয়া আন্তরিকভাবে বিশ্ব সহযোগিতায় বিশ্বাস করে। জন ক্যারি মনে করেন, রাশিয়ার নেতার দৃষ্টিভঙ্গি সহযোগিতা সম্প্রসারণে সহায়ক হবে। ভার্চুয়াল সম্মেলনে ক্ষুদ্র দেশগুলির প্রতিনিধিরাও তাদের দেশের ঝুঁকির কথা বর্ণনা করেন। তবে ভুটানের প্রধানমন্ত্রী আনন্দের সঙ্গে উল্লেখ করেন যে জলবিদ্যুৎ ব্যবহারের কারণে তার দেশ এখন পুরোপুরি কার্বন মুক্ত। তিনি অন্যান্য দেশকে আরও উৎসাহী লক্ষ্যমাত্রা ধার্য করার আবেদন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ভিয়েনায় ইরান ও যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও 2015 সালের পরমাণু চুক্তির শর্ত মানা নিয়ে দুটি দেশের বড় ধরনের মতপার্থক্য রয়েছে। পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা জানান, আরও কয়েক দফা আলোচনার প্রয়োজন পড়বে, কোনো সিদ্ধান্ত শীঘ্রই আশা করা যায় না। কর্মকর্তা জানান, প্রধান মতপার্থক্য রয়েছে যুক্তরাষ্ট্র কি ধরনের এবং কখন নিষেধাজ্ঞা তুলে নেবে এবং ইরানকে তাদের পরমাণু কার্যক্রম সীমিত করতে কি ধরনের বাধ্যবাধকতা মানতে হবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশ সরকার আসছে রবিবার দোকানপাট শপিং মল পুনরায় খুলে দিচ্ছেন, তবে লকডাউনের সঠিক বিধিনিষেধ পালন করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম তার রিপোর্টে।
করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে দেশব্যাপী চলতে থাকা কঠোর লকডাউনের মধ্যেই আগামী রোববার থেকে দোকানপাট এবং শপিং মল খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। সরকার শুক্রবার এক প্রজ্ঞাপন জারি করেছে যাতে বলা হয়েছে, আগামী রোববার থেকে প্রতিদিন দোকানপাট এবং শপিং মল সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর চাহিদা পূরণের লক্ষ্যে করোনা ভাইরাসের টিকা মজুদের জন্য চীনের দেয়া প্রস্তাবে সায় দিয়েছে বাংলাদেশ সরকার। সংবাদ মাধ্যমের খবর তথ্য জানিয়ে বলা হয়েছে, ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া শীর্ষক চীনের এই উদ্যোগে বাংলাদেশ ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও পাকিস্তান সম্মতি দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছেন, চীন বাংলাদেশকে 6 লাখ ডোজ টিকা উপহার হিসেবে দেওয়ার প্রস্তাব করেছে।
এখন আমরা চায়নার সাথে সম্পর্ক দিচ্ছি যে চায়না আমাদের ভ্যাকসিন দেবে এবং এই ভ্যাকসিন তারা খুব শীঘ্রই দিবে এবং প্রথমে প্রায় 6 লক্ষ আপনার ভ্যাকসিন গিফট হিসাবে দিবে।
ভারত সরকার টিকা রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপের পর ভারতের সেরাম ইনস্টিটিউট চুক্তি মোতাবেক টিকা রপ্তানি স্থগিত করায় বাংলাদেশ অন্য সূত্রগুলো থেকেও টিকা আমদানির উদ্যোগ নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ রাশিয়া ও চীন থেকে থেকে টিকা আমদানি এবং রাশিয়ার স্পুটনিক ৫ টিকা বাংলাদেশে উৎপাদনের বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অপরদিকে সরকারের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দেশে করোনা সংক্রমণে মৃত্যু এবং শনাক্তের সংখ্যা ২ কমেছে। স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৮৮ জন করোনা রোগী এবং করোনা আক্রান্ত হয়েছেন আরো ৩৬২৯ জন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশুদ্ধ জ্বালানি সম্পর্কিত ২০৩০ সালের এক অংশীদারিত্বের কথা ঘোষণা করেন। বিস্তারিত রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্টে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হাত মিলিয়ে সারা বিশ্বে কার্বন ডাইঅক্সাইড দূষণের পরিমাণ কমিয়ে ফেলার কাজে উদ্যোগী হয়েছেন। গতকাল ধরিত্রী দিবস উপলক্ষে প্রেসিডেন্ট বাইডেন ৪০টি দেশের নেতাদের ভার্চুয়াল শীর্ষ বৈঠকে ডাকেন, সবাই মিলে পৃথিবীকে দূষণমুক্ত করে তোলার কাজে সামিল হতে। তাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আমন্ত্রিত। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি দূষণ সৃষ্টিকারী দেশগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র, তৃতীয় ভারত ও চতুর্থ রাশিয়া। এই শীর্ষ সম্মেলনের প্রাথমিক আলাপ আলোচনা করতেই প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ দূত জন কেরি এ মাসের প্রথম দিকে ভারতে এসেছিলেন। এমন একটা সময়ে এই শীর্ষ সম্মেলন হচ্ছে যখন পৃথিবী করোনা অতিমারীর প্রকোপে বিপর্যস্ত। এবারের এই দ্বিতীয় দফার সংক্রমণের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ভারতের উপর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বক্তৃতায় শীর্ষ সম্মেলনের হোতা প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানিয়ে সেই কথা দিয়েই শুরু করলেন।
I would like to thank President Biden for taking this initiative. Humanity is battling a global pandemic right now. And this event is a timely reminder that the grave threat of climate change had not disappeared.
নরেন্দ্র মোদী বললেন, বিশ্বজুড়ে যে করোনা অতিমারি চলছে ঠিক সেই সময়ে এই সম্মেলনের তাৎপর্য আরও বেশি, কারণ এটি আমাদের মনে করিয়ে দিচ্ছে পৃথিবীকে দূষণমুক্ত করা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীর জলবায়ু নির্মল করে তোলা আমাদের কর্তব্য। এ ব্যাপারে ভারত সক্রিয় ভূমিকা নিয়ে নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে, অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী। ওদিকে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র তার কার্বন ডাইঅক্সাইড দূষণের পরিমাণ অর্ধেকেরও বেশি কমিয়ে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়নশীল দেশগুলোর এ কাজে আর্থিক সহায়তা দেওয়ার অঙ্গীকারও করেছেন তিনি। দুদিনের এই শীর্ষ সম্মেলন আজও চলছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ইউক্রেনের প্রেসিডেন্ট বৃহস্পতিবার জানান, ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সেনা হ্রাস দুটি দেশের উত্তেজনা প্রশমিত করেছে, তবে জানান তাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। রাশিয়া সীমান্তে মহড়া শেষে ইউক্রেনের সীমান্ত থেকে লক্ষ লক্ষ সেনা প্রত্যাহার করা শুরু করেছে। টুইটার মারফত প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেন সদাই সতর্ক, তবে ডানবাস এবং সংলগ্ন এলাকায় সামরিক উপস্থিতি প্রশমনে যে কোনো পদক্ষেপ নিতে তারা প্রস্তুত রয়েছে। টাইগ্রি অঞ্চলের সংঘাত ৬ মাসে পৌঁছলে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদ তাদের নিরাপত্তা ভেঙে ওই অঞ্চলে প্রবেশাধিকার এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার আবেদন জানায়। বিবৃতিতে ১৫ সদস্যের পরিষদ টাইগ্রি অঞ্চলে মহিলা ও মেয়েদের বিরুদ্ধে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে এবং এসব অপরাধের জন্য তদন্ত ও বিচারের দাবি করেছে। তবে কাউন্সিলের সদস্যরা আঞ্চলিক মধ্যস্থতা, বিশেষ করে আফ্রিকি ইউনিয়ন ও ইগার্ড সংস্থার প্রয়াসের প্রতি জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন। মস্কো ও প্রাগের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির জেরে প্রাগ রাশিয়াকে তাদের দূতাবাস থেকে আরও দূতাবাস কর্মী সরানোর নির্দেশ দিয়েছে। গত সপ্তাহে চেক সরকার গুপ্তচর বৃত্তির সন্দেহে দূতাবাসের ১৮ জন সদস্যকে বহিষ্কার করে। রাশিয়ার গুপ্তচররা ২০১৪ সালে চেক অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণের জন্য দায়ী সন্দেহে দুই দেশের কূটনৈতিক বিবাদ শুরু হয়। চেক সরকার আরও দাবি করে, এসব গুপ্তচররা ব্রিটেনে একজন দ্বৈতচরকে হত্যায় নিয়োজিত বিশেষ ইউনিটের সদস্য ছিল। তবে রাশিয়া এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং রবিবার পাল্টা পদক্ষেপ হিসেবে ২০ জন চেক কূটনীতিককে বহিষ্কার করে। এবং চীন আফ্রিকা মহাদেশে শুধু তাদের ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধিতে নিয়োজিত হয়নি, তারা সমগ্র আফ্রিকা জুড়ে এখন সামরিক নৌঘাঁটির নেটওয়ার্ক গড়তে মনোযোগী হয়েছে। ইউএস আফ্রিকা কমান্ডের প্রধান জেনারেল স্টিভেন টাউনসন বৃহস্পতিবার আইন প্রণেতাদের জানান, আমাদের সবচেয়ে বড় উদ্বেগ এখন আফ্রিকা জুড়ে তাদের সামরিক তৎপরতা। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনবেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশের রাজধানী ঢাকার পুরাতন অংশে আরমানিটোলায় একটি ছয়তলা আবাসিক ভবনের নিচতলায় কেমিক্যালের গুদামে শুক্রবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 4 জন নিহত এবং অপর 23 জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে 2 জন ওই ভবনের ওপরের তলার বাসিন্দা এবং অপর 2 জন ভবনের নিরাপত্তা প্রহরী। কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে 4 জনের অবস্থা সংকটজনক। ভোরে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির ছাদ এবং বারান্দা ও জানালার গ্রিল কেটে 14 জন বাসিন্দাকে উদ্ধার করেন। পুরাতন ঢাকার বাসিন্দাদের অভিযোগ, সেখানকার অনেক এলাকার আবাসিক ভবনে রয়েছে কেমিক্যালের গুদাম এবং দোকান। ২০১০ সালে পুরানো ঢাকার নিমতলি এলাকায় কেমিক্যালের গুদামে এমনই আগুন লেগে প্রাণ হারান 124 জন। এরপর 2019 সালে চুড়িহাট্টায় কেমিক্যালের গুদামে আগুন লেগে নিহত হন 71 জন। এক একটি ঘটনা ঘটার পর সরকারের পক্ষ থেকে পুরাতন ঢাকাকে কেমিক্যালের গুদাম ও দোকান মুক্ত করার অঙ্গীকার করলেও তার বাস্তবায়ন আজ হয় নাই। এ কারণেই আজ আবার প্রাণ দিতে হলো আরো 4 জনকে এবং এর শেষ কোথায় কেউ তা জানেন না। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
লাগাম ছাড়া সংক্রমণ, ভয় ধরানোর মতো মৃত্যুর পরিসংখ্যান, মারণ করোনা ভাইরাসের সামনে মানুষের অসহায়তা আরও একবার প্রমাণ হচ্ছে দৈনিক পরিসংখ্যানে। একদিন আগেই বিশ্ব রেকর্ড গড়ে ভারতে করোনা সংক্রমিত হয়েছিলেন প্রায় 3,15,000 মানুষ, এবার সেই সংখ্যাটাও টপকে গেল ভারত। স্রেফ গত 24 ঘন্টায় সংক্রমিত হলেন 3,33,000 মানুষ, সেই সঙ্গে রেকর্ড হারে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। আজ শুক্রবার সকালে কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত 24 ঘন্টায় দেশে 3,32,730 জন করোনা আক্রান্ত হয়েছেন, যা দিনের থেকে প্রায় 17,000 বেশি। এই সংখ্যাটা দেশের তো বটে, গোটা বিশ্বের সর্বকালের সর্বোচ্চ। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,62,63,695 জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী আপাতত মৃতের সংখ্যা 1,86,920 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2,263 জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটাই বেশি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করছেন তাহিরা কিবরিয়া।
হোয়াইট হাউসের উদ্যোগে আয়োজিত লিডার্স সামিট অন ক্লাইমেট শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠকে জিরো নেট কার্বন বা কার্বন নিঃসরণ কমিয়ে আনা সহ পরিবেশ বান্ধব প্রযুক্তির উদ্ভাবন, বিকাশ ও ব্যবহারের উপরে জোর দেওয়া হয়। জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে প্রযুক্তিগত নানা শিল্পের উদ্ভাবন ও গবেষণায় বিনিয়োগের মাধ্যমে আগামী দিনের জন্য মজবুত পরিবেশ বান্ধব অর্থনৈতিক বিকাশের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলা হয়েছে যে এর মাধ্যমে সরকারি ও বেসরকারি বিনিয়োগকারীরা কার্বন মুক্ত শিল্প নির্মাণে এগিয়ে আসবে। প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি বলেন, নানা দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী মহোদয় এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছ থেকে যে নতুন পদক্ষেপ এবং প্রতিশ্রুতির কথা শুনেছি তা অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি বললেন,
Many countries, including the most vulnerable, are already experiencing unprecedented impacts, floods, hurricanes, drought, fires, and more. And many, which was very encouraging, had extremely bold plans of their own to confront these challenges.
অনেক দেশই যারা অত্যন্ত ঝুঁকিতে রয়েছে, যাদের ইতোমধ্যে অভিজ্ঞতা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে নজিরবিহীন বন্যা, ঝড়, খরা, দাবাগ্নি এবং আরো অনেক কিছুতে, এই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা যে দৃঢ় পদক্ষেপ নিতে চলেছে তা আমাদের অনুপ্রাণিত করে।
তিনি আরো বলেন, একে নতুন দিগন্তের শুরু বলা যায়, কারণ বৈশ্বিক তাপমাত্রা 1.5 রাখতে সারা বিশ্ব এখন বদ্ধপরিকর এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। তিনি নবায়নযোগ্য জ্বালানির সঙ্গে সঙ্গে কার্বন নিঃসরণ হবে না এমন প্রযুক্তির উন্নয়ন ও বিকাশের ওপরে জোর দেন। এবারের শীর্ষ সম্মেলনে হোয়াইট হাউস চাইছে কার্বন নিঃসরণের মাত্রা 2030 সালের মধ্যে প্রায় 50% কমিয়ে আনতে, যার তুলনা করা হচ্ছে 2005 সালের কার্বন নিঃসরণের মাত্রা থেকে। এই প্রক্রিয়া বাস্তবায়ন সম্পর্কে লক হেভেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ মোহাম্মদ খালিকুজ্জামান বললেন,
জি ধন্যবাদ আপনাকে, এটা খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের দিনে, কারণ ইউএস যে প্রতিজ্ঞা করতে যাচ্ছে যে 50% গ্রিন হাউস গ্যাস গুলো সেগুলো নিঃসরণ কমিয়ে আনবে বাই 2030, এটা সহজ কোনো কাজ হবে না। আমি প্রথমেই বলিনি সহজ কোনো কাজ হবে না, এই জন্য যে এই মুহূর্তে ইউএস হচ্ছে মানে দ্বিতীয় শীর্ষে অবস্থিত একটা দেশ গ্রিন হাউস গ্যাস নিঃসরণের দিক থেকে, চীন হচ্ছে এক নম্বর। যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হচ্ছে আমাদের দেশে, যেমন যদি একটা উদাহরণ দেওয়া যায়, আমাদের দেশে মাথাপিছু প্রতি গড়ে 16 টন করে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ আমরা করি আমেরিকাতে, যদিও এটা হচ্ছে যে পার ক্যাপিটা আমাদের যে পরিমাণ সেটা আসলে চতুর্থ, আমাদের আগে আরো আছে সৌদি আরবিয়া, আছে কাজাখস্তান, অস্ট্রেলিয়া, কিন্তু সেটা তো হচ্ছে মাথাপিছু গড়। সর্বমোট যে নিঃসরণ হয় সেদিক থেকে চীন হচ্ছে 1 নম্বর এবং ইউএস হচ্ছে 2 নম্বর। এত যে নিঃসরিত হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, সেটাকে 2030 এর মধ্যে কমিয়ে আনতে হলে অনেকগুলো পদক্ষেপ নিতে হবে। আপনি জিজ্ঞেস করেছেন এটা আদৌ সম্ভব কিনা, হ্যাঁ থিওরিটিক্যালি অবশ্যই সম্ভব, এবং যদি পলিটিক্যাল গুডউইল থাকে এবং সমস্ত মানুষ যে প্রমিস তার পিছনে একাত্তা হয়, সমস্ত মানুষ বলতে আমাদের যেসব সেক্টর থেকে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ সবচেয়ে বেশি হয় তার মধ্যে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন খাত, যানবাহন, কৃষিক্ষেত্র থেকে, এই ক্ষেত্রগুলির সমস্ত জায়গাতেই আমাদের মূলত 3টা কাজ করতে হবে। এটাকে আমাদের যদি 2030 এর মধ্যে 50% কমিয়ে আনতে হয়, সেই কাজগুলো হচ্ছে আমাদের প্রায় 80% কিছু উপরে আমেরিকাতে আমাদের যে বিদ্যুৎ উৎপাদিত হয় দেশে সেটা আসে হচ্ছে জীবাশ্ম জ্বালানি থেকে, বাকি মাত্র আপনার 16% মতো আসে হচ্ছে রিনিউয়েবল অথবা নবায়নযোগ্য যে জ্বালানি সেগুলো থেকে, সেটাকে প্রথমত কমিয়ে আনতে হবে।
ডক্টর খালিকুজ্জামান, এই শীর্ষ সম্মেলনে আরেকটি বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উৎসাহিত করা।
এটা পুরোপুরি আসলে ফেডারেল গভর্নমেন্টের উপর পুরো জিনিসগুলো নির্ভর করে না, কারণ আমেরিকাতে অনেক জিনিসগুলি হচ্ছে প্রাইভেট সেক্টর নিয়ন্ত্রণ করে, কিন্তু কিছু নীতিমালা যদি তৈরি করে দেওয়া হয়, কিছু ইনসেন্টিভ যদি দেওয়া হয়, কিছু আইন কানুন যদি করে দেওয়া হয়, তাহলে এগুলো অনেক অনেক ক্ষেত্রেই সম্ভব। যেমন আমাদেরকে যদি অনেক যে নবায়নযোগ্য জ্বালানির যারা ব্যবহার করবে তাদেরকে যদি ট্যাক্স ইনসেন্টিভ দেওয়া হয় অথবা তাদেরকে প্রণোদনা দেওয়া হয়, যারা সোলার প্যানেল মনে করেন যে ঘরের উপরে লাগাবে তার জন্য যদি মানে প্রণোদনা দেয় সরকার, তাহলে অনেকে উৎসাহিত হবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের যে যানবাহন গুলো, যে প্রাইভেট কার গুলো, তারা আগামী 2030 সালের মধ্যে সমস্ত গাড়ির উৎপাদন হবে আমেরিকাতে, তার 50% হতে হবে হচ্ছে বিদ্যুৎ চালিত গাড়ি, মানে ইয়ে গ্যাস চালিত গাড়ি না আর কি সেটা। তারপর আমাদের যে মাইলেজ আমরা যে পাই, 1 গ্যালন তেল খরচ করে 1 গ্যালন গ্যাসোলিন পুড়িয়ে আমরা গড়ে যত মাইল চলতে পারি সেটার এফিসিয়েন্সি অনেক বাড়াতে হবে। তারপরে আরো হচ্ছে যে কৃষিক্ষেত্রে যেসব যন্ত্রপাতি গুলি ইউজ করা হয় সেগুলির এফিসিয়েন্সি বাড়াতে হবে। তো অনেকগুলো ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে এবং সে পরিবর্তনগুলো অনেক ক্ষেত্রেই খুব যুগান্তকারী পরিবর্তন আনতে হবে, তাহলে জিনিসটা সম্ভব হবে, একেবারেই অসম্ভব এমন নয়।
মোহাম্মদ খালিকুজ্জামান, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর গভর্নমেন্ট এন্ড পলিটিক্স বিভাগের ডক্টর আলী ইলিয়াস। অধ্যাপক আলী ইলিয়াস, আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
প্রথমে যে কথাটা জানতে চাই সেটা হচ্ছে যে আফগানিস্তান থেকে এই যে সৈন্য প্রত্যাহারের ঘোষণা আসলো যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের তরফ থেকে, প্রায় নিশ্চিতভাবে বলা যায়
আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করা হবে। জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেন, জো বাইডেন চারজনই কিন্তু বলেছেন। আগে তিনবার এটা ঘটেনি, তিনবারই ছিল শর্ত সাপেক্ষে। এই প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট কোন রকম শর্ত ছাড়া বলেছেন সৈন্য প্রত্যাহার করা হবে। এর কারণ প্রথম কারণটা হচ্ছে যে এটা একটা আনউইনেবল ওয়ার। যুক্তরাষ্ট্র দুই দশক ধরে যে যুদ্ধ করছে এই যুদ্ধে সে জিতবে না। এই যুদ্ধে জেতার সম্ভাবনা অনেক আগেই তৈরি হয়েছে, তারপরে এই যুদ্ধ অব্যাহত রাখা হয়েছে বিভিন্ন রকম বিবেচনা। এখন এটা মানে সর্বসম্মতিক্রমেই বলতে পারেন, যদিও মার্কিন সৈন্যবাহিনীর যারা শীর্ষস্থানীয় তারা সেই সঙ্গে যে সম্পূর্ণ একমতা নয়, তারপরেও এটা রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত যে এই যুদ্ধে যেহেতু বিজয়ী হওয়া যাবে না, ফলে এই যুদ্ধ আসলে সমাপ্ত করে ফেলব। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে একেবারে অর্থনৈতিক। যুক্তরাষ্ট্রের পক্ষে এখন এই ধরনের একটি যুদ্ধ অব্যাহত রাখা অর্থনৈতিক বিবেচনায় কোনো অবস্থাতেই সঠিক নয়। এটা অনেকদিন ধরেও সঠিক নয়। $1 trillion মতো খরচ হয়েছে। হিউম্যান কস্ট যেটা, সেটার কথা আমরা না হয় আপাতত আলাদা করে রাখি, কারণ এটা এক কাতারে বিবেচ্য বিষয়। এখন অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকে তার ভেতরের দিকে তাকাতে হচ্ছে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাইডেনের যে ডোমেস্টিক এজেন্ডা, অবকাঠামোগত উন্নয়ন কিংবা ধরুন রেস্কিউ করোনা ভাইরাস, তার জন্য অর্থ দরকার। অব্যাহতভাবে আগামী 2-3 বছরে এই পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রের পক্ষে আফগানিস্তানে ব্যয় করা সম্ভব। তৃতীয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই দুটার পাশাপাশি, সেটা কি? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং তার স্ট্র্যাটেজিক যে মানে পদক্ষেপ সেটা পরিবর্তিত হয়ে গেছে। এখন আফগানিস্তান বিষয় নয়, বিষয় হচ্ছে যে এখন চীনের এবং রাশিয়ার সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্কের বিবেচনায় সামগ্রিক বৈশ্বিক রাজনীতি এবং তার কৌশলগুলি সেভাবে নির্ধারণ করতে হচ্ছে। সেই কৌশলের মধ্যে এখন আফগানিস্তানের বিবেচনাটাকে দেখতে হচ্ছে একবারে বাইরে রেখে, এবং এই বিবেচনার থেকেই তার শক্তি, তার সমন্বয়, সেটা আপনি ধরুন একেবারে কাউন্টার টেরোরিজম থেকে শুরু করে তার ফোকাস, তার রিসোর্স, সবগুলি আসলে প্রযুক্ত হতে হবে ভিন্ন জায়গায়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের এখনকার হচ্ছে চীন এবং রাশিয়া তার বাইরেও আছে, যেমন ধরুন ইউক্রেন, সেটা রাশিয়ার সংশ্লিষ্ট, ইউক্রেন একটা সংকট আমরা দেখতে পাচ্ছি, সব মিলেই এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অনেক আগে নেওয়া উচিত ছিল। আমেরিকান যে ফোর্সেস উপস্থিত আছে সেটা গত 1-1.5 বছর যাবৎ, কিন্তু আপনি যদি খেয়াল করেন সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র কমব্যাট মিশনের মধ্যে থাকেনি। কমব্যাট মিশন গুলোতে আসলে আফগানিস্তান তালেবানের সঙ্গে যে আলোচনাটা হচ্ছে বা হয়েছে, এই আলোচনা অবশ্য এখন স্থগিত হয়ে গেছে এখন যে ইস্তাম্বুলে যে আলোচনা হওয়ার কথা ছিল আমার মনে হয় না তালেবানরা সেই আলোচনায় অংশগ্রহণ করবেন, কেন তারা মনে করছেন তারা বিজয়ী হয়েছেন এবং অতএব এখন আর আলোচনার মানে পিসফুল ট্রানজিশনের কোনো দরকার নেই এখন, ফলে নেটোর পক্ষে ওইখানে উপস্থিত থাকা প্রয়োজন নেই। তবে তালেবানের একটা যুক্তি কিন্তু ছিল এই, তারা যুদ্ধ অব্যাহত রেখেছেন বিদেশি সৈন্যের উপস্থিতির কারণে এবং তারা বলছিলেন যে আফগানিস্তানের সরকার আসলে তাদের ভাষায় পুতুল সরকার যুক্তরাষ্ট্রের, ফলে যদি যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে নেয় নেটো উপস্থিত থাকে তাহলে যুক্তিটা থাকবে, তাহলে একটা অজুহাত তৈরি হবে তালেবানের, তালেবানের অজুহাত দরকার কিনা সেটা ভিন্ন প্রশ্ন। ফলে একই রকম যুক্তি যে এখন আসলে এই এই মানে বিষয়টার সমাধান করার জন্য আফগান সরকার এবং তালেবানের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে একটা নিষ্পত্তি করতে হবে আর কি।
আজকে বিজ্ঞানের বিষয়ে জয়তি দাশগুপ্ত।
কোটি কোটি বছরের পুরনো এক বিশেষ সামুদ্রিক কচ্ছপের প্রজাতির সংখ্যা কমে যাওয়ার জন্য বিজ্ঞানীরা কিন্তু মানুষকে দোষারোপ করছেন। সামুদ্রিক কচ্ছপ নিয়ে গবেষণারত বিজ্ঞানীরা বলছেন যে একটি নতুন কর্ম পরিকল্পনা প্রজাতিগুলিকে কিন্তু তাদের জীবনের অস্তিত্ব রক্ষায় কিছু সহায়তা করতে পারে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা আরাস আরবাসাদি তার প্রতিবেদনে জানাচ্ছেন যে জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন সংক্ষেপে নোয়া নামক সংস্থাটির গবেষকরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের উপকূলে লেদারব্যাক প্রজাতির সামুদ্রিক কচ্ছপ নিয়ে গবেষণা করছেন। পরিবেশবিদ কর্ট পেনসন বলেছেন কয়েক লক্ষ বছরের পুরনো এই প্রজাতির কচ্ছপগুলি কিন্তু মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে।
Estimates are that the population now is about 1400.
অনুমান করা হচ্ছে যে জনসংখ্যা প্রায় 1400 প্রাপ্তবয়স্ক কচ্ছপ এখনো বেঁচে আছে, যাদের প্রত্যেকেই হলো স্ত্রী জাতি। এই সংখ্যাটি কিন্তু কয়েক দশক আগে কচ্ছপের সংখ্যার তুলনায় আক্ষরিক অর্থে কয়েকশো হাজার কম।
একটি নতুন সমীক্ষায় দেখা গেছে যে লেদারব্যাক প্রজাতির সামুদ্রিক কচ্ছপদের দ্বারা অধিকৃত অঞ্চলটিতে গত 30 বছরে কচ্ছপদের সংখ্যা প্রায় 80% কমে গেছে। এই প্রজাতির অভিযোজন যোগ্যতার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ঘটনা খুবই আশ্চর্যজনক।
লেদারব্যাক টার্টল ইজ এন এনশিয়েন্ট মেরিনার।
লেদারব্যাক প্রজাতির কচ্ছপ একটি প্রাচীন এবং বিশ্বের বৃহত্তম সামুদ্রিক কচ্ছপ। হিসেব অনুযায়ী ডাইনোসরদের সময় থেকে অর্থাৎ প্রায় 8 কোটি বছর ধরে এরা রয়েছে। এদের প্রজাতি খুব খারাপভাবে অভিযোজিত হয়নি। এই প্রজাতিটিকে সব ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে, যেমন উল্কার আক্রমণ, জলবায়ু পরিবর্তন, অথবা আপনি যদি আরো কিছু এ ধরনের ঘটনার কথা মনে করতে পারেন, সবকিছুর মধ্যে দিয়েই এরা গেছে।
স্কট বেনসন আরো বলেন,
We're down to the remnants right now, so any little thing now could potentially disrupt it.
আমরা এই মুহূর্তে এমন অবস্থায় পৌঁছেছি যে এদের অবশিষ্টাংশ বেঁচে আছে, সুতরাং এখন যে কোনো ছোট ঘটনা এদের অস্তিত্বকে সম্ভাব্যভাবে ব্যাহত করতে পারে। সুতরাং এই প্রজাতিকে রক্ষা করবার জন্য আমাদের হাতে খুব অল্প সময়ই রয়েছে।
বেনসনের সহযোগী গবেষকদের দল কচ্ছপগুলিতে ট্রান্সমিটার লাগানোর ব্যবস্থা করেছে যাতে মাছ ধরার বহর এগুলি এড়াতে পারে। তিনি বলেন তার সহযোগীরা এগুলির দ্রুত হারের সংখ্যা কমে যাওয়া বন্ধ করতে যা কিছু করা যায় সবকিছুই করছে। লেদারব্যাক কচ্ছপগুলির 7টি প্রজাতি সমস্যায় পড়েছে, তবে একটি নতুন সমীক্ষা পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি প্রজাতির দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। এদের কচ্ছপগুলি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল অঞ্চলে ইন্দোনেশিয়া এবং সলোমন দ্বীপপুঞ্জ থেকে এগিয়ে আসছে। নোয়ার সম্প্রতি একটি নতুন কর্ম পরিকল্পনা প্রকাশ করেছে যাতে তারা আরো বেশি করে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.